আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আমির আলী সুন্নাত দামত বরকাত মোল্লা আলিয়া লিখিত একটি কিতাব তৎক্ষণাৎ ফুপুর সাথে মীমাংসা করে নিলেন। এর দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল কাউলুল বদি 277 পৃষ্ঠা এবং জজবুল কলুব 235 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। হযরত সাইয়্যিদুনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাইয়াম সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন পথ হারিয়ে ফেলি, হঠাৎ এক ভদ্রলোক দেখতে পাই, অতঃপর তিনি বললেন আমার সাথে চলো। আমি তার সঙ্গ নিলাম। আমার ধারণা হলো ইনি সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালাম। আমি জিজ্ঞাসা করার ফলে তিনি নিজের নাম খিজির বললেন। তার সাথে আরো একজন বুজুর্গও ছিলেন, আমি তার নামও জানতে চাইলাম। তখন তিনি বললেন ইনি ইলিয়াস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি আরজ করলাম আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুন, আপনারা উভয় কি প্রিয় নবী হযরতপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন? তারা বললেন হ্যাঁ। আমি আরজ করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এমন কোন ইরশাদ অর্থাৎ বাণী বলুন যাতে আমি আপনাদের সনদে বর্ণনা করতে পারি। তখন তারা বললেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করে তার অন্তরকে মুনাফিকি থেকে এমন ভাবে পবিত্র করে দেয়া হয় যেভাবে পানি দ্বারা কাপড় পবিত্র করা হয়। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে সে নিজের উপর রহমতের 70টি দরজা খুলে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতা ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান, এর আজকের বিষয় হচ্ছে আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন রক্ষা করা কতটুকু গুরুত্ব এবং ছিন্ন করা কি রয়েছে, আজকের বিষয়ে আমরা আজকে শ্রবণ করব। যেহেতু আজকের আমাদের সমাজের মধ্যে এই রোগটিও বিরল আকার ধারণ করেছে, শুরুতেই কুরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করব, এরপরে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। আসুন কুরআন কারিম থেকে তেলাওয়াত শ্রবণ করি।
ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা কোরআনুল করিম তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জু আজল তার প্রিয় হাবিব হাবিবে নবীব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করব ইনশা আল্লাহ আজ্জু আজল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأتن أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل بحمد الله وليعفوا وليصفحوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
محمد صلى الله عليه وسلم আজকের যে বিষয়টি আত্মীয়তার বন্ধন বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এই আত্মীয়তার বন্ধন রাখাটা এবং করাটা খুব একটা ই হয়ে গিয়েছে অর্থাৎ সকলেই আমাদের ই হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে আমরা দেখছি যে একটু হলেই আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেই কথায় কথায় আমরা কি করে ফেলি আত্মীয়তার বন্ধন কেটে দেই একে তো শ্বশুরবাড়ি থেকে কার্ডশিট নিজের স্ত্রীকে বলবো যে কি বাবার বাড়ি যেতে পারবে না সন্তানদেরকে বলবো মা বাবার যেতে পারবে না এভাবে করে আমরা এখন সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে কথায় কথায় আমরা নিজের আত্মীয় স্বজনদের সাথে কি করে ফেলি বন্ধন ছিন্ন করে ফেলি তো এই ব্যাপারে আজকে আমরা মাদানী ফুল শ্রবণ করব আমাদের সঙ্গেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং যারাই দূর দূরান্তে আছেন আমাদের দূরে এবং কাছে দর্শকরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখানোর জন্য উৎসাহিত করুন যাতে করে আজকের যে বিষয় বিষয় সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি আসুন আমরা নাতখা থেকে কালাম শ্রবণ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله يا نبي یا نبی دائر نظر دانا مدینہ دیکھے نانا اے حسنین رنانا اے حسنین رنانا اے حسنین رنانا اے حسنین رنانا সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা হাসনাইনের নানা হাসনাইনের নানা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান করেছেন দান ক্ষমতা হাজির নজিরের ইয়া নবী এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা জীবনে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দানা হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা হে হাসনাইনের নানা হাসনাইনের নানা
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের বিষয় আমাদের আত্মীয়তার বন্ধন। শুরুতেই আমাদের বিশিষ্ট মুবাল্লিগ আরমান ভাইয়ের কাছে যাব যে আত্মীয়তার বন্ধন সম্পর্কে মাদানী ফুল দেওয়ার জন্য।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের টপিক নেওয়া হয়, বিষয় নেওয়া হয়, আর এই জন্য নেওয়া হয় যাতে করে আমরা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি কি হ্যাঁ আত্মীয়তার বন্ধন কি আছে, এটা কিভাবে রক্ষা করতে হবে, মা বাবার গুরুত্ব নিয়ে আলোচনা হয়, প্রতিবেশীর হক নিয়ে আলোচনা হয়। তো আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি। আমাদের সাথে আরো ইসলাম ভাই রয়েছেন। আমি সহিফার কথা বলি, আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়ালি সালাতাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তো যত আম্বিয়া আলিম সালাতাম এসেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, মূসা আলাইহিস সালাতুসলামের উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে, ঈসা আলা নবিয়ানা ওয়ালি সালাতামের উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে, দাউদ ইসলামের উপরে জবুর অবতীর্ণ হয়েছে। তো প্রত্যেক আসমানি কিতাব এবং সহিফার মধ্যে এই যে আপনি যে বিষয় নিয়ে এসেছেন আজকে, আত্মীয়তার বন্ধন, এই আত্মীয়তার বন্ধনের ব্যাপারেও সহিফার মধ্যে বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ হাদিসে কারিমা তো আমরা শুনব, আয়াতে কারিমা আমরা শুনব। তো আমি সহিফাতে কিছু আরজ করতে চাচ্ছি কি এক সহিফায় বর্ণিত হয়েছে, হে আদম সন্তান, ধন সম্পদ ব্যয়ের মাধ্যমে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক হেফাজত করো।
জি,
যদি ধন সম্পদ ব্যয় বখিলি করো অর্থাৎ কিম্বতা করো, কিংবা অতিরিক্ত সম্পদ না থাকে, তাহলে পায়ে হেঁটে আত্মীয়ের কাছে অর্থাৎ নিজের যারা বংশের মধ্যে যারা রয়েছে, আত্মীয় যারা রয়েছে তাদের কাছে যাও, হেঁটে যাও। পূর্ববর্তী যুগে এ কথা প্রচলিত ছিল, যদি তোমার আত্মীয় থাকে আর তুমি পায়ে হেঁটে তার কাছে না যাও এবং তোমার সম্পদ থেকে তাকে কিছু না দাও, তাহলে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে। এটা সৈফার মধ্যে বর্ণিত হয়েছে। আগেকার লোকেরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য মানে হেঁটে যেত। কেন যেত? সম্মানের খাতিরে, কে সে আমার আত্মীয় আছে, এজন্য ওনারা হেঁটে যেতেন। আর উনাদের দেখাশোনা করতেন। পূর্ববর্তী যত কিতাব এসেছে সেসব কিতাবের মধ্যে সহিফার মধ্যে আত্মীয়তার গুরুত্ব বোঝানো হয়েছে। যেমন হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসে সত্তার কসম, যিনি মূসা আলাইহিস সালাতু সালামের জন্য সমুদ্রে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, অবশ্যই তওরাতে রয়েছে তুমি তোমার রবকে ভয় করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো।
আচ্ছা,
আমি তোমার হায়াত বাড়িয়ে দিব, তোমাকে সচ্ছলতা দান করব এবং তোমার থেকে বিপদ দূর করে দিব। তো তওরাত শরীফে দেখুন, আদম সফিউল্লাহ আলী সালাম থেকে ঈসা আলী সালাম পর্যন্ত নবীগণ এসেছেন, কোন নবীকে কিতাব দিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা তাকিদ করেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। এবং তওরাত শরীফের মধ্যেও বর্ণিত আছে কি তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, যদি তোমরা এমন করবে তো আল্লাহ তাআলা তোমাদের হায়াতকে বাড়িয়ে
দিবেন।
তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা নিজের আত্মীয়তার বন্ধন বজায় রাখি, তাদের সাথে ভালো ব্যবহার করি, তাদের হক যাতে আমরা আদায় করি, আমরা দূরে যাতে সরে না যাই। বাপু, আমরা দেখেছি অনেক আমাদের গ্রামে আমাদের শহরে আমরা দেখেছি দুটি টাকা আমার পকেটে চলে এসেছে, আমার ঘরে চলে এসেছে, কিছু জমির জায়গা হয়ে গেছে, তো আমার সন্তান যে আছে, আমার সন্তানও জানে না কি আমার বংশের মধ্যে আত্মীয় কে কে আছে, আমার ফুপুর ছেলে দেখতে কেমন, আমার ফুপুর যে মেয়ে আছে তার বিয়ে হয়েছে, কোথায় হয়েছে, আর যে আমার ভাই আছে, মামাতো ভাই আছে, বা বংশের মধ্যে কে কে আছে কি বলেন, তাও আমরা চিনি না, আমরা জানি না। তো আমরা দেখুন আত্মীয় থেকে কত দূরে সরে গেছি, রেজাউল ভাই, আমরা কত দূরে সরে গেছি। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ শুনছে এই মুহূর্তে কি, এখন যারা মদিনী চ্যানেল দেখছেন আপনি চিন্তা করুন তো আপনার বংশের মধ্যে কারা কারা আছে, আপনি কি তাদের সবাইকে চিনেন, তাদের সাথে সাক্ষাৎ করতে গেছেন, আপনার ফুপো তো ভাই, আপনার ফুপু আছে, গ্রামে বিয়ে হয়েছে, কি অবস্থায় আছে, আমরা দেখতে যাই না। হ্যাঁ, তার এখন ভাই আছে, তার বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, তার কয়টা সন্তান আছে আমরা জানি না। এখন আমরা আমাদের দুটি টাকা হয়ে গেছে, জমি জায়গা হয়ে গেছে, এখন আমরা নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি, তারা কি অবস্থায় আছে, খাচ্ছে কিনা, পড়ছে কিনা, হ্যাঁ এগুলো আমরা দেখতে যাচ্ছি না। তো এই জন্য পূর্ববর্তী কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে কি আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে।
তার মানে এটা দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে কুরআনুল করিম হাদিসে করিমাতে তো আত্মীয়তার বন্ধনের ব্যাপারে বর্ণনা আছেই, রেওয়ায়াত আছেই, পূর্ববর্তী সহিফা গুলাতেও এই বর্ণনা দ্বারা আমরা যেভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে গুরুত্ব বুঝতে পারতেছি। কারণ একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে যে এই যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার যে রোগ, মানসিকতা, এটা কিন্তু মানে অনেক পুরাতন রোগ।
জি জি, পুরাতন রোগ। হ্যাঁ,
এটা অনেক পুরাতন রোগ, অর্থাৎ যুগে যুগে এই রোগটা আমাদের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে চলে আসছে। আর আল্লাহ তাআলা বারবার সহিফার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং হাদিসে পাকের মাধ্যমে আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে আমাদেরকে বারবার এর প্রতি সজাগ।
এখানে রেজাউল ভাই একটু কথা মাইন্ডে চলে আসলো, মানে স্মরণে চলে আসলো, দেখুন আমরা আছি, আমরা বলি আমরা বন্ধুকে দাওয়াত দিব আজকে, তো বাড়িতে রান্নার ব্যবস্থা করি, আমার বন্ধু আসছে, নতুন বন্ধু পেতেছি বা বন্ধু আসছে, তো আমরা ভালো ডিশের আয়োজন করি, বা আমি যে অফিসে চাকরি করি বা যে প্রতিষ্ঠানে আমি আছি, তো সেখানে লোকদেরকে আমি কি করি, বাড়িতে দাওয়াত দিই, আসেন আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন। আচ্ছা চিন্তা করুন তো আমার আত্মীয়ের মধ্যে যারা আছে, কোনোদিন ভালোবাসা সহকারে তাদের বাড়িতে গিয়েছি, ভাইয়া এতদিন পরে আপনার বাড়িতে এসেছি, কেমন আছেন, ভালো আছেন, আসেন আমার বাড়িতে, হ্যাঁ বাড়িতে দুটো খেয়ে যাবেন, ভালো লাগবে, আমরা তো আত্মীয় আছি, বসে খাবো। তো এমনটি কি আমরা করেছি? আমার মনে হয় এই পর্যন্ত অনেকে করেছে এবং অনেকে মনে করেনি বা লজ্জায় যায়নি,
অতি নগণ্য হবে তাদের সংখ্যা,
সংখ্যা খুব কম হবে। তো কতই যে ভালো হতো আমরা পাড়া প্রতিবেশীকে, মহল্লার লোকদেরকে, হ্যাঁ অফিসের লোকদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছি, তাদের খোঁজ খবর নিচ্ছি, কিন্তু গ্রামে যে আমার আত্মীয় আছে, ফুফাতো ভাই আছে, হ্যাঁ বা ফুপু আছে, বা মামা আছে, মামাতো ভাই আছে, বা বড় বাবা আছে, বা বড় বাবার ছেলে আছে, তাদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে রান্না করে কি আমি কোনোদিন খাওয়াইছি?
এখানে আসলে একটা বিষয় আপনার দৃষ্টিযোগ্য, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন না, তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে না, দাওয়াত না দেওয়ার একটা কারণ যেটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে ওই ফ্যামিলিগুলো গরিব, গরিব ফ্যামিলি, তো গরিব ফ্যামিলিকে দাওয়াত দিলে সাধারণভাবে সে আপনাকে কোনো উপঢৌকন দিতে পারবে না, ওরকম কিছু নিয়ে আসতে পারবে না। আপনার মেয়ের বিয়ে দিবেন, এখন মেয়ের বিয়েতে আপনি দাওয়াত দিবেন যারা আপনাকে উপঢৌকন দিতে পারবে, বেশি বেশি টাকা দিতে পারবে অথবা ভালো কোনো শোপিস দিতে পারবে, তাদেরকে দাওয়াত দিবে। কিন্তু গরিব যে যিনি রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়ার সময় কি বলবে জানেন? অনেক লোকজন আসবে কিন্তু আমার মান সম্মান রয়েছে, ভালো একটা কাপড় পরে আসিও, একটু ভালো করে আসিও, ভালো জুতো পরে আসিও, এরকম এরকম বলবে। ওই যে গরিব যে তার আত্মীয় রয়েছে তাকে এরকম বলে, এরকম বলে তারপর দাওয়াত দিবে যে আমার মান সম্মান ব্যাপার স্যাপার আছে, তুমি যেভাবে চলো এভাবে আসলে আমার মান সম্মান থাকবে না, ভালো জামা কাপড় পরে আসিও। তো এই ধরনের
বললে কি সে বেচারা আসবে? আমি তাকে দাওয়াত দিলাম, কষ্ট দিলাম, আমি
দিলের মধ্যে কষ্ট পাবে, যদিও যদিও তার মান সম্মান বাঁচানোর জন্য আসবে। কাছের একজন মনে করেন, ফর এক্সাম্পল তার চাচা অথবা তার খালা, তার অথবা অন্য কেউ এরকম হতে পারে যে গরিব ফ্যামিলির ই হতে পারে। আসলে ধনী এবং গরিবকে বানিয়েছে আল্লাহ তালাই বানিয়েছে, এই যে ডেফিনেশনটা যে ডিফাইনটা করেছেন আল্লাহ তালাই করেছেন যে তিনি গরিব হবেন, তিনি ধনী হবেন। কিন্তু এখন এই ক্ষেত্রে এখন আমার আত্মীয় তিনি গরিব আছে, এখন আমি কেমন হয়ে গেলাম যে কার সাথে আমি আত্মীয় করলাম যে আমার পরিচয় দিতে দ্বিধাবোধ হচ্ছে যে তাকে ই করব? এরকমও তো ঘটনা পাওয়া যায় যে ছেলেকে বাবা রিক্সা চালিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে তাকে অনেক বড় বানিয়েছে, এখন সে অনেক বড় চাকরি করে অথবা তার কাছে আসছে বেড়াইতে, এখন তাকে বাবা বলে পরিচয় দিতে ঘৃণ্য লাগতেছে। এখন যারা বন্ধু বন্ধু আসে তাদেরকে বলে না এ তো আমার বাবা না, সে ঘরের কাজ কাজ করতে বলা, এরকমও রয়েছে। এরকমও সিস্টেম অনেক আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে রয়েছে। এজন্য আমাদের উচিত যে দেখুন আল্লাহ তাআলা গরিব বানানো ওয়ালা, আল্লাহ তাআলা ধনী বানানো ওয়ালা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করে থাকেন। এজন্য বড়াই করার কিছু নেই এবং মান সম্মান যাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, যদি আপনার তৌফিকে কুলায় তাহলে আপনি তাকে, আপনার আছে টাকা পয়সা, যে গরিব আত্মীয় শুনে আছে তাকে আপনি টাকা পয়সা দিয়ে তাকেও আপনার মতো করে ফেলেন, আপনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এই বলে তাকে ঘৃণা করা, তাই সে আপনার ঘরে আসলে, সে আপনার অনুষ্ঠানে আসলে আপনার মান সম্মান বাঁচবে না, এই ধরনের কথাবার্তা বলে তাকে কষ্ট না দেয়াই শ্রেয় মনে হয়।
জি,
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক
দিন। দেখেন এখানে যেমনি ভাবে একটা স্টেটাসের ব্যাপার স্যাপার আছে, তেমনি ভাবে কিন্তু একটা মনের মধ্যে অহংকার কাজ করে।
আপনি স্টেটাস দেখবেন না ভ্রাতৃত্ব বন্ধন দেখবেন, আপনার চাচা আপনার খালা এটা তো স্টেটাসের আগে দেখতে হবে না?
আসলে দেখেন
আপনি আমাকে একটা কথা বলুন, একজন মা, একজন মা তার সন্তানের সাথে আত্মীয়তার বন্ধন কিনা, মা ছেলের সম্পর্ক না? এখন এই সন্তান যখন শরীরে ময়লা আবর্জনা থাকে, ই থাকে, অথবা আপনি দেখবেন আমাদের বরিশালে ভাষায় তো কাদা বলা হয়, ওই যখন বৃষ্টির সিজনে
বাংলা ভাষা কাদাই
কাদাই, আর অন্য অন্য ডিস্ট্রিক্ট অন্য কিছু বলা হবে, হয়তো চট্টগ্রাম ভাষায় অন্য আরেকটা ভাষা বলা হয়,
আমাদের বাগদাদিয়াতে প্যাক বলা,
প্যাক বলা হয়। তো যাই হোক, যখন একজন সন্তান নিয়ে মা হাঁটতেছে, সন্তান হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, সন্তান কিন্তু দেখে না যে তার শরীরে কি রয়েছে, ময়লা রয়েছে বা গাদা রয়েছে, প্যাক রয়েছে, এটা দেখে না, তাকে কি সাথে সাথে কি উঠিয়ে বুকে জড়িয়ে নেয়, তার পা হাত পায়ে ব্যথা পাইছে কিনা সেটা জিজ্ঞাসা করে। কিন্তু এই যে বন্ধনটা, ছেলে সন্তানের বন্ধন, এখন এখানে যদি সে দেখতো আমার শরীরে, তো মা যদি দেখতো যে আমার শরীরে এত সুন্দর পোশাক, আমার সন্তান পড়ে গিয়েছে, প্যাক লেগেছে, গাদা লেগেছে, তো শরীরে এটা নিলে আমার কাপড় নষ্ট হয়ে যাবে, তখন তো তাকে ই করতো না?
আপনি মায়ের কথা বললেন, শুধু মাই না কিন্তু আমাদের যারা
স্টেটাস বলেন না, আমি এক্সাম্পল দিলাম,
ছোটবেলায়
এভাবে যদি করা হয় তাহলে তো আর স্টেটাস যদি দেখা হয়, তো যে কাপড় দেখতো অথবা ই দেখতো, তাহলে তার সন্তানের যে ভালোবাসা এটা তার মধ্যে থাকতো না। স্টেটাসের কথা বললেন, এজন্য আমি স্টেটাস দ্বারা পছন্দ করি, আমি স্টেটাস নিয়ে চলি।
স্টেটাসের কথা এই জন্য বলছি যে আরমান ভাই কিন্তু বললেন যে আমরা আমাদের বন্ধুদেরকে কি করি, দাওয়াত দিই, আমার কলিগকে দাওয়াত দিই, এর মানে আমি কি বোঝাতে চাচ্ছি তাদের কাছে যে আমার স্ট্যাটাস দেখো, আমার অবস্থা দেখো, আমি তোমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছি, আমার পরি আমার ঘরটা দেখে যাও, আমি কিভাবে সাজিয়েছি। হ্যাঁ, শুধু সেটাই না কিন্তু, এনে কিন্তু বলে এটা এখান থেকে এনেছি, এটা জার্মানি থেকে এনেছি, এটা এই এই করেছি, অর্থাৎ নিজের যে স্ট্যাটাস এটা আরেকজনের সামনে প্রকাশ করতে চায় এবং নিজেকে অহংকারের যে ভাবটা সেটা মুখে তো বলতে পারে না, কিন্তু এটা প্রকাশ করে তার কাজের মাধ্যমে। তো আসলে যেহেতু আমাদের টপিক হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে, আত্মীয়তার বন্ধন রক্ষা না করার ব্যাপারে যে আমাদের উদাসীনতা, এর মূলে একটা কারণ এটাও যে আমাদের মধ্যে একটা গোপন রোগ রয়েছে, এই রোগটা হচ্ছে সেটা যে আমার অহংকার। আমার মনে অহংকারকে আমি লালন করছি, অহংকারকে আমি সাধন করছি, যার কারণে দেখা যাচ্ছে যে অহংকারের কারণে আমাদের আত্মীয়দের সাথে, চাই সে বাবা হোক, চাই সে ভাই হোক, চাই সে বোন হোক, চাই সে যে কেউ হোক না কেন, যখন অহংকার কাজ করে না, তখন কিন্তু সেই রক্তের সম্পর্কটাও সে দেখে না, সে দেখে নিজেকে। অহম অর্থাৎ নিজে, নিজেকেই সে নিজে চিনে, অন্য কাউকে চিনতে সে রাজি
না। এমন কত আপনার নাদান ছেলে সন্তান রয়েছে তার মায়ের সাথে কথা বলে না। এই রমজান মাস হচ্ছে, মা রোজায় কি খাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বাবা কি খাচ্ছে না হচ্ছে, শরীর অসুস্থ না কি, কি লাগছে না লাগছে। এদিকে কিন্তু আপনি দেখুন, শহরের মধ্যে ওই ছেলে খুব ভালো টাকা বেতন পায়, ভালো ই করে, কিন্তু ওই মা বাবা সে ওখানে বসে কি খাচ্ছে না খাচ্ছে তাও কোনো খোঁজ খবর নেন না। এই যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিল। আসলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুকুম হাকাম মেনে চলা উচিত। একবার হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস বর্ণনা করছিলেন, তো তখন তিনি ইরশাদ করলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা যেন আমার মাহফিল থেকে উঠে যায়। কে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো এক যুবক উঠে গিয়ে তার ফুপুর নিকট গেলেন এবং তার সাথে তার কয়েক বছরের পুরাতন ঝগড়া। উভয় যখন একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল, তখন ফুপু ওই যুবককে বললেন যে তুমি গিয়ে কারণ জিজ্ঞাসা করবে, শেষ পর্যন্ত এরূপ কেন হলো। অর্থাৎ সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণার হিকমত কি, কেন ঘোষণা দিলেন যে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন রয়েছে তারা যেন আমার মাহফিল থেকে উঠে যায়। তো যুবকটি উপস্থিত হয়ে যখন জিজ্ঞাসা করলেন, তখন সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে এরূপ শুনেছি যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে, সে সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল হয় না। আচ্ছা, যদি আমরা এই হাদিসে কারিমার আলোকে যদি আমাদের সমাজকে দেখি, তাহলে আজকে দেখেন আপনার ঘরের মধ্যে বরকত নেই। আপনি এর আগেও বলেছেন যে অভাব অনটন চলে আসে। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে বরকত শূন্যতা, সে অস্থিরতা, এই অস্থিরতা, এই সেই, এর কারণ তো এটাও হতে পারে যে আমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন রয়েছে। আমরা আমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে কি পারব ভাই?
দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস আপনি তুলে ধরলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন সেই সম্প্রদায়ের উপরে, ওই ব্যক্তি না, সেই সম্প্রদায়ের উপরে।
সম্প্রদায় কিন্তু শুধু এক ব্যক্তি না,
এক ব্যক্তি
সমাজকে
বলা হয়েছে। আল্লাহ তাআলা সেখানে সেই সম্প্রদায়ের উপরে রহমত অবতীর্ণ করবে না যাদের মধ্যে কেউ সম্পর্ক ছিন্নকারী হয়ে থাকে। এখন আমাকে দেখতে হবে, যেমন আমার রেজাউল কবির ভাই বললেন কি, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ভালোবাসা হবে, আখিরাতের প্রতি যার চিন্তা ভাবনা হবে, সে কখনো এমনটি করবে না। সে স্ট্যাটাসের দিকে দেখবে না বা তার উচ্চ পদ দেখবে না, বরং সে দেখবে কি আমার আত্মীয় কোন পর্যায়ে আছে আর এই আত্মীয়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। তো এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন কথা ইরশাদ করলেন কি আমার মাহফিল থেকে উঠে যাও, মানে কত বড় কথা কি উঠে যাও। এখানে হাদিস বায়ান হচ্ছে, তারপর ইরশাদ করছেন তোমরা এখান থেকে উঠে যাও, ওই ব্যক্তি যাতে এখান থেকে চলে যায় যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। তাহলে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে আমি আরজ করব কি দেখুন, এই হাদিসে করিমা আর হযরত আবু হুরায়রা এত বড় সাহাবি, যখন তিনি এ কথা বলতে পারেন কি উঠে যাও যার আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তাহলে বোঝা গেল কি আত্মীয়তার ছিন্ন বন্ধন যে ছিন্ন করে, তো তার উপরে আল্লাহ তাআলা কিরূপ অসন্তুষ্ট থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ অসন্তুষ্ট থাকে। তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখি। বাপু, এখানে জান্নাতি মানুষের তিনটি বৈশিষ্ট্য আমি এখানে আরজ করছি কি, যার মধ্যে এই গুণগুলো থাকবে, ইমানদারের তো একটাই আশা হয়, একটি আকাঙ্ক্ষা হয় কি আমার কবর যাতে ভালো হয়ে যায়, আমার হাসর যাতে ভালো হয়ে যায়, আখরাতে যাতে আমি ভালো প্রতিদান পাই। যার অন্তরে আখরাতের ভয় ভীতি হবে, জান্নাত পাওয়ার যার অন্তরে লোভ থাকে, থাকবে আশা থাকবে, তো সে কখনো এমনটি কাজ করবে না। যেমন বর্ণিত হয়েছে, জান্নাতি মানুষের তিনটি স্বভাব, যে জান্নাতি হবে তার মধ্যে তিনটি স্বভাব থাকবে যা সম্মানিত ব্যক্তিদের মাঝেই বিদ্যমান থাকে। নাম্বার এক, খারাপ আচরণকারীদের সাথে ভালো আচরণ করা, কেউ যদি খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করা। নাম্বার দুই, জালিমকে ক্ষমা করে দেওয়া। আর নাম্বার তিন, যে কখনো সহায়তা করেনি তাকে আর্থিক সহায়তা করা। আচ্ছা, নাম্বার তিন যে এখানে বলা হয়েছে, যে কখনো সহায়তা করেনি মানে সহযোগিতা করেনি তাকে আর্থিক সহায়তা করা। তো এ থেকে তো আমরা বুঝতে পারি, আমরা বলি আচ্ছা আমার খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে হলো, আমাকে দাওয়াত দেয়নি, ঠিক আছে দেখি কিভাবে অনুষ্ঠান করে, আমি তো যাব না সেখানে। হ্যাঁ, আমার নজবিল এবারে বলে পাও ধরলেও আমি যাব না, আমাকে জানেনি। এই ছোট্ট একটি কথা, হয়তো সে গ্রামে থাকে,
কারণে
ভুলে গিয়েছে, অন্য শহরে থাকে বা কন্টাক্ট করতে পারেনি, এই একটু কথা নিয়ে বলে আমি বিয়েতে যাব না, মরে গেলেও আমি যাব না, এভাবে করে বলে থাকে, আমি তার মৃত্যুতেও আমি যাব না, জানাজাতেও যাব না। আরে ভাই কি হয়ে গেল, একটু কথা, ওর মেয়ের বিয়ে হয়েছিল বা ছেলের বিয়ে ছিল, হয়তো জানাতে পারেনি, পরে তো দাওয়াত তো দিয়েছে, কার্ড তো দিয়েছে, বিস্তারিত ভাবে তো বলেছে, কিন্তু প্রথমে কেন বলেনি, আগে কেন
বলেনি,
আগে কেন বলেনি, এই জন্য
ওই যে অহম অহম কাজ করে,
অহম কাজ করে।
আবার এটাও দেখা যায় যে দাওয়াত দিয়েছে, এখন কোন কারণে হয়তো আসতে পারেনি, কেন আসলো না সে,
হ্যাঁ
সে কেন আসলো না, যখন না আসে কোনো কারণে, যদি আসতে না পারে, উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও যদি আসতে না পারে, তার বিরুদ্ধে গীবত করা শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের কুধারণা সৃষ্টি হয়, কুধারণা সৃষ্টি হয়। অর্থাৎ সে বলতে থাকে যে সে বড়লোক হয়ে গিয়েছে, অমুক হয়ে গিয়েছে, তমুক হয়ে গিয়েছে, আমাকে চিনে না, অথচ আমার ঘরেই থাকতো, আমার ঘরেই খেত, আমার ঘরেই পড়তো। হ্যাঁ, এরকম অনেক ধরনের কথাবার্তা কিন্তু বের হয়ে আসে। আসলে কথা হচ্ছে যে যে কারণে আমাদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন, কোরআনুল করিম যেভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন, সেভাবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাদেরকে আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আত্মীয়তার বন্ধনটা কি, আত্মীয়তার বন্ধনটা আসলে কি। এখানে সিলা রেহমি, আরবিতে বলা হয় সিলা রেহমি, তো সিলা শব্দটার অর্থ হচ্ছে যে কোনো ধরনের কল্যাণ ও দয়া করা, আর রেহেম দ্বারা উদ্দেশ্য নৈকট আত্মীয়তা। ভারে শরীয়তের মধ্যে আত্মীয়তার সম্পর্ক অর্থ সম্পর্কে এভাবে লেখা হয়েছে যে আত্মীয়তার সম্পর্কের বন্ধন রক্ষা করা, অর্থাৎ আত্মীয়দের সাথে নেকি ও ভালো আচরণ করা। সদসরিয়া বদর তরিকা আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজিম রহমতুল্লাহ আলাই বলেন, সমস্ত উম্মত একতার উপর ঐক্যমত যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজিব আর সম্পর্ক ছিন্ন করা হারাম। হাদিসে সমূহের মধ্যে কোন প্রকার শর্ত ছাড়াই আত্মীয়দের সাথে ভালো আচরণ করার হুকুম এসেছে, কোরআন শরীফের মধ্যেও কোন শর্ত ছাড়াই আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য বলা হয়েছে। কিন্তু একথা অবশ্য যে যে সম্পর্কে বিভিন্ন পর্যায় রয়েছে, মা বাবার সাথে কিভাবে, ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হবে, খালার সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হবে, পুপুর সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হবে, এভাবে বিভিন্ন স্তর রয়েছে, একটা স্তর বিন্যাস রয়েছে, কার সাথে কতটুকু সম্পর্কের জোর বন্ধন থাকবে,
এর জ্ঞান অর্জন করা তো ফরজ।
আত্মীয়রা হচ্ছে যেমন বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, আর এটা হচ্ছে জ্বর, এই জ্বরের সাথে যাদের মূল যেটা, এটার সাথে সম্পর্ক, এই জন্য এটাকে রেহেম বলা হয়। তো এই জন্য একজন ব্যক্তি যতই সে আত্মীয়তার সম্পর্ক থেকে দূরে থাকতে চাক না কেন, সে যদিও মেন্টালি সে দূরে থাকতে চায়, কিন্তু আসলে কিন্তু সে দূরে থাকতে কখনো পারে না, আর দূরে থাকা তার জন্য সম্ভবও না, কেননা কোনো না কোনো ভাবে সে ওই আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করতে পারে না, যে কোনো ভাবে তাকে কি করতে হবে, এটা একদিন না একদিন সেটা বুঝে আসে এবং সে এটাকে মেনে নিতে বাধ্য হয়।
আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা এবং তাদের খারাপ আচরণের জন্য তাদেরকে ক্ষমা করে দেয়া, এটা একটি মহান চারিত্রিক বৈশিষ্ট্য, মানে চরিত্রের একটা অংশ, আর আল্লাহ তাআলার কাছে এটার বড় প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দিক। যাবো এরপরে আবার আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। দর্শক কিছু কল আমরা শ্রবণ করব। জি, কল চালিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জসিম আত্তারি, হবিগঞ্জ থেকে বলছি। মাশা আল্লাহ আইজাবাজার, আপনাদের রমজান আল্লাহর মাস খুব জবরদস্ত। আমি একটা নাতের জন্য আরজ করতেছি।
নাত শুনতে যাচ্ছেন, রমজান আল্লাহর মাস তো ঠিক আছে, রমজান আল্লাহর মেহমান আমাদের অনুষ্ঠান। যাই হোক, নেক্সট।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নিয়মিত অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা জালা এর মেহমান, বিশেষ করে রমজান মাসের যে অনুষ্ঠান, তো এর মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফোন, যেটা আমাদের জন্য প্রয়োজন রয়েছে। আল্লাহ তালা আমাদের মাদানী ছিলেন বাংলাকে আরো দিন দিন তরক্ষী নসিব করুক। তো আমার আরো হচ্ছে যে আমির আলী সুন্নাতের একটি মান কাবাজ শুনিয়ে দিলে অনেক মাদিনা মাদিনা হবে।
জি, মাদানী চ্যানেল তো আপনাদের সম্মুখেই রয়েছে, এর মধ্যে যে শিক্ষণীয় মাদানী ফুল পেশ করা হয় যা থেকে অনেকেই উপকৃত হচ্ছে এবং হতে থাকবে, এজন্য আমাদের উচিত মাদানী চ্যানেল বেশি বেশি দেখা, নিজে দেখা অপরকে দেখতে উৎসাহিত করা। যেখানে যেখানে মাদানী চ্যানেল চলছে না সেখানেও মাদানী চ্যানেল চালানোর জন্য চেষ্টা করে যা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমরা আলোচনা ছিলাম আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন সম্পর্কে আমরা শুনতেছিলাম।
জি বাবা, বলেছিলেন যে ওই কিছু মানে ক্ষুদ্র বিষয়ের কারণে কি করে ফেলাম, সম্পর্ক ছিন্ন করে ফেলাম। এ ব্যাপারে আমাদের কারি সাহেব যে প্রথমেই যে কোরআনুল কারিমের আয়াতে কারিমার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো, সূরা নূরের 22 নং আয়াত উনি কিন্তু তিলাওয়াত করেছেন। এর মধ্যে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে আলোচনা এসেছে শানে নজরুলের মধ্যে এসেছে যে তিনি একজন ওনার আত্মীয় ছিলেন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হযরত সাইয়েদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইফকের ঘটনায় অপবাদ দেওয়া হয়েছিল, তো তিনি তাদের সাথে একমত, যারা অপবাদ দাতাদের সাথে একমত পোষণ করেছিলেন, এই জন্য হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করলেন যে মিস্তাকে আর কি করা হবে না, আমার পক্ষ থেকে সহযোগিতা করা হবে না, কারণ মিস্তাকে উনি সবসময় সহযোগিতা করতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পারা 18 সূরা নূরের 22 নং আয়াত নাজিল করেন, তরজমায় কাঞ্জুল ইমান, এবং তারা যেন শপথ না করে, যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান না করা, এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দুষ্টুটি উপেক্ষা করে, তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। যখন আয়াতে করিমা নাজির হলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই আয়াতে করিমা পাঠ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমার আশা হচ্ছে যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, আর আমি মিস্তাহের সাথে যে সদাচরণ করতাম তা কখনো বন্ধ করব না, অতএব তিনি তার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা পুনরায় চালু করে দিলেন। তো সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খালাতো ভাই মিস্তা, তো ওনার ব্যাপারে উনি কসম করেছিলেন যে ওনাকে সহযোগিতা করবেন না,
প্রায় দেখা যায় কি রাগে চোটে কসম করে নেয়, আর কি বলবো, তো এমন কসম করা ঠিক নয়। মাশাআল্লাহ, আপনি আয়াতে কারিমা আপনি অনুবাদ আপনি বললেন আর তাফসিরও বললেন, তো কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর মধ্যেও এবং হাদিসে কারিমার মধ্যেও আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে বহু জায়গায় রয়েছে, আর এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা শেষ করতে পারবো না। তারপরেও আরজ করা হচ্ছে কি, যাতে করে আমরা নিজের আত্মীয়তা বন্ধনকে বজায় রাখি, একটু খোঁজ করি কি আমার আত্মীয় কোথায় আছে, কোন দেশে আছে, কোন শহরে আছে, কোন গ্রামে আছে, সে কি অবস্থায় আছে, একবার ফোন তো আমরা করিনি, সে কি অবস্থায় রয়েছে। যেমন পূর্ববর্তী যুগে এই কথাটি প্রচলিত ছিল, পূর্ববর্তী যুগে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে সৃষ্টি করে বললেন যে সম্পর্ক যে আছে, ভালোবাসা আছে আত্মীয়তার,
সিলা রহমিকে,
সিলা রহমিকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপর আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করলেন, আমি পরম করুণাময় আল্লাহ আর তুমি আত্মীয়তার সম্পর্ক, মানে সিলা রহমিক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব, আর যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। তাহলে যে ব্যক্তি নিজের আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার উপরে করুণা করবে, দয়া করবে, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে তো আল্লাহ তাআলা তার থেকে রহমত করবে না। এ থেকে এটাই আমরা বুঝতে পারছি, এটা পূর্ব বর্তী যুগে এই কথাটি প্রচলন ছিল,
বলা হচ্ছিল যেটা যে আমরা নারাজ হয়ে কসম করে ফেলি, আবার যখন এই যে আমরা ফজিলত শুনতেছি হয়তো মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হচ্ছে না, যার সাথে ঝগড়া হয়েছে তার সাথে মীমাংসা করে নি,
করতে হবে,
কিন্তু কিন্তু শয়তান কিছু ওয়াসওয়াসা কিন্তু দেওয়া বন্ধ রাখবে না, নফস কিন্তু শয়তান নফস ওয়াসওয়াসা দেওয়া বন্ধ রাখবে না, যে আমি কেন যাব, প্রথমে আমি কেন বারবার নিচু হতে যাব, আমি কেন ছোট হতে যাব, সে কি আসতে পারে না আমার কাছে, সেও তো আসতে পারে, সেও তো আমার কাছে চলে আসতে পারে, আমি তো বড় ভাই, আমি তো বড় বোন, আমার কাছে তো সে আসতে পারে,
বলে এরকম আমি তো বড় বোন, কি আমি তাকে কোলে তুলিনি, তাকে আমি নিজের হাত দিয়ে খানা খাওয়াইনি, তাকে আমি কাপড় পরাইনি, তাকে কি আমি পড়ালেখা করাইনি, আমি তাকে আজ সে এত বড় হয়ে গেছে সে আমার কাছে আসছে না, তাকে উচিত সে আমার কাছে আসার, হ্যাঁ আমার কাছে প্রমোশন নেওয়ার, এত বড় হয়ে গেল, আরে ভাই ঠিক আছে ভুল হয়ে গেল, সে যদি এরকম করেছে আমি চলে যাই, আমি বড় আছি আমি চলে যাই,
যেটা বলা হয়েছিল এরকম কসম ভেঙে দেওয়া ওয়াজিব,
জি,
রক্ষা করা হারাম, অর্থাৎ কসমটাকে যদি সে রেখে দেয়
জি
এটা হারাম, ভাঙ্গার সাথে সাথে ভাঙ্গে ফেলা এটা ওয়াজিব,
ওয়াজিব রয়েছে,
ওয়াজিব রয়েছে। তো এই জন্য যারা আমরা এরকম কসম করে ফেলেছি অতীতে, না জেনে হোক অথবা জেনে হোক, স্বজ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমাদের উচিত যে এই মুহূর্তেই মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ শুনছেন, যদি আপনাদের পক্ষে থেকে এমন মেসেজ চলে আসে কেমন মদিনা মদিনা, যে আমি নিয়ত করছি যে আমি আমার কসম এরকম পূর্বের কসম ভেঙে দিচ্ছি এবং আমি আমার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করব এবং ফোন দিচ্ছি, এরকম যদি মেসেজ চলে আসে,
আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হয়ে যায় যখন আবার জোড়া হবে তখন একটা জিনিস দরকার হয়, সেটা বিনয়, যার মধ্যে বিনয় থাকবে নম্রতা থাকবে সে আগে গিয়ে ই করতে পারবে না, আগে যেতে চায় না অনেকে, বিনয়কারীদের জন্য অনেক বড় সুসংবাদ, আল্লাহ
আল্লাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করে,
সুবহানাল্লাহ।
এজন্য এই এই কথা না বলে যে সে আগে কেন আসলো না, আমি আগে কেন যাব, আমি আগে চলে যাই, যে আগে যাবে তার স্বভাব বেশি হবে, স্বভাবের দিকে আমরা লক্ষ্য রাখি, বিশেষ করে বনি ইসরায়েল এর 26 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও, আত্মীয় স্বজনকে প্রাপ্য দেওয়ার মানে ব্যাখ্যায় এখানে সদুল আফাদিল মৌলানা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখো, তাদের সাথে আত্মীয় বন্ধন অটুট রাখো, মোহাব্বত সহকারে মেলামেশা করো, খোঁজ খবর নাও, সুযোগ মতো সাহায্য করো এবং সুন্দর সামাজিকতা বজায় রাখো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মাসআলাও আছে, সেটা হচ্ছে আর যদি তারা মুহরিমদের অর্থাৎ এমন নিকটাত্মীয় যে যদি তাদের মধ্যে যে কোনো কাউকে পুরুষ এবং অন্যান্যকে মহিলা ধরে নেয় তবে তাদের মধ্যে সবসময়ের জন্য বিবাহ হারাম হয়ে যায়, যেমন আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচি ফুপি মামা খালা ভাতিজা ভাতিজি এদের মধ্যে কিন্তু
মানে যাদের সাথে বিবাহ
করা যায়
14টা ইয়ে আছে,
এদের মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত হয়ে যায় তাহলে তাদেরকে তাদের ব্যয় ভার বহন করা উচিত এবং সামর্থ্যবান আত্মীয়দের উপর তা অপরিহার্য, যারা সামর্থ্যবান, আর এই আমি যাদের নাম বললাম মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচা ফুপি খালা মামা ভাতিজা ভাতিজি এদের মধ্যে কেউ যদি কমজোর থাকে গরিব থাকে আর কেউ যদি আপনার বড় লোক থাকে তাহলে তাদের উচিত অপরিহার্য যে তারা কি তাদের সহযোগিতা করুক। এখানে একটা আমাদের সমাজে একটা ভাইরাস যেটা আছে সে না বললেই নয়, যে একটা আছে না মার্চে মাসির দরদ একটা কথা বলে, তো আমাদের সমাজের মধ্যে ধর্ম মা ধর্ম বোন এই জিনিসগুলো বানানো হয় না, যে আপনি আমার ধর্ম বোন আপনি ধর্ম মা, মা রয়েছে এখন আরেকজন আরেকজনকে আমার মা ডাকা শুরু করে দিয়েছে, তো বোন রয়েছে আরেকজনকে বোন বানানো শুরু করে দিয়েছে, এখন এখানে শরীয়তের হুকুম কি রয়েছে, এই মায়ের সাথে কি দেখা করতে পারবে, সে তার সে তো তার ধর্মের মা বানাতে কি হয়েছে, এই ধর্মের বোন বানালে বোন হয়ে গেল, তার সাথে উঠা বসা মেলামেশা তার সাথে একসাথে বসে খানা দানা সকল কিছু হচ্ছে, এই যে আপনার একটা মানে ভাইরাস আমাদের সমাজে উঠে গিয়েছে যে মায়ের খোঁজ খবর নাই এই মায়ের খোঁজ খবর, বোনের খোঁজ খবর নাই এই বোনের, আবার ভাই ধর্ম ভাই
বানায়
এভাবে করে যে আমরা আমাদের সমাজের মধ্যে নিজের ইচ্ছাকৃত ভাবে আমরা একটা আত্মীয় বানাইলাম, এটা আদৌ শরীয়ত সম্মত নয়। আপনি একজনকে মা ডাকছেন, মা ডাকার কারণেই তার সাথে কি আপনার ওঠা বসা দেখা সাক্ষাৎ জায়েজ হয়ে যাবে, না
মা ডাকলে মাতৃত্বের বন্ধন
স্থাপন হয় না, স্থাপন হয় না, বোন ডাকলেই বোনের সম্পর্ক হয়ে গেল না, এরকম না। যাকে বোন দেখেছেন তার সাথে আপনার বিবাহ জায়েজ আছে, আর আপনার যে আপন বোন তার সাথে বিবাহ জায়েজ নেই, তো যার সাথে বিবাহ যায় তার সাথে দেখা সাক্ষাৎ করাও যাবে না। তো এই জন্য আমাদের সমাজের মধ্যে এরকম কিছু হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, আমির আলী সাল্লাম দামাত বরকাতুন আলী আমাদেরকে মাদানী মুজাকারার মধ্যে বিভিন্ন সময় তাকিদ দেয়, বিশেষ করে যারা ওই পাল্লক পালে না,
পালক পুত্র,
পালক পুত্র, পালক কন্যা নিয়ে আসে। তো এখন দেখা যায় যে এই পালক পুত্র পালক কন্যা নিয়ে আসলে পালতেছে পালতেছে এর দুধ পান করে, দুধের যে একটা রিশতা, দুধের যে একটা আপনার সম্পর্ক, এরও যে মশালা মশাই রয়েছে, এগুলো আমাদের জানা খুব অত্যন্ত জরুরি। আত্মীয়তার বন্ধন, এর জন্য আমি সংক্ষিপ্ত হিংস দিয়ে দিই, যাতে করে আমাদের শিক্ষার একটা কি চলে আসে, আগ্রহ চলে আসে। এখন ফর এক্সাম্পল যে কেউ কোনো পালক মেয়ে অথবা পালক ছোট সময় নিয়ে আসছে না, এখন দুধ পান করাচ্ছে, যিনি নিয়ে আসছে ওনার ঘরে দুধ নেই, অন্য ঘরের কাউর বুকে দুধ রয়েছে, তাকে পান করানো হচ্ছে না। এখনই বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এখন যে দুধ পান করিয়েছে, শরীয়ত সম্মত ভাবে যদি মেয়ে হয় ওই যে দুধ পান করে তার ছেলের সাথে কিন্তু বিবাহ হারাম হয়ে গেছে।
অনেক সময় এরকম হয় যে যে মনে করেন মায়ে মা অসুস্থ, চাচি আছে, চাচির থেকে দুধ পান করায় দেয় ছোটবেলায়, তাহলে রাজাই ওই চাচাতো ভাই অথবা চাচাতো বোন কিন্তু রাজাই ভাই বোনের সম্পর্ক হয়ে
সম্পর্ক হয়ে যায়। চাচাতো বোনের সাথে কিন্তু অ্যাকচুয়াল ইসলাম শরীয়ত মোতাবেক বিবাহ জায়েজ, কিন্তু যখন দুধ পান করে নিয়ে তার মায়ের, এখন আর বিবাহ জায়েজ নেই। কিন্তু এগুলো আমাদের সমাজের মধ্যে আমরা হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমরা এর প্রতি ভ্রুক্ষেপ নাই। কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেলে একে অপরকে পছন্দ করে নেয়, তখন বিবাহ শাদী হয়ে যায়, এখন কি করার, তখন পরবর্তীতে হাই হাই করে যখন মশালা জানে। তো এই ঘটনাগুলো যাতে করে না ঘটে, এজন্য আমাদের দৃষ্টি রাখতে হবে, এবং আত্মীয়তার বন্ধন কিভাবে আমাদের গড়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
যেটা আসছে এটাও মনে করেন যে কেউ যদি ছেলে নিয়ে আসে, আর এটা যদি তার দেবর থেকে অথবা তার বাসর থেকে নিয়ে আসে, তো ওই ছেলে এবং যে চাচি, চাচির সম্পর্ক, আবার যখন বোন থেকে নিয়ে আসে তখন খালা এবং ফুফার সম্পর্ক, তো এই যে সম্পর্কের যে একটা পেচ, এটা অনেকেই না বুঝে দেখা যায় যে এক একজনের সাথে এক এক দুইজনের কিন্তু বিবাহ কিন্তু বৈধ হয়ে যায় বিভিন্ন সূত্রে। তো এই গুলা বুঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে রহনুমাই দিচ্ছে, দাওয়াত ইসলামী আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা কার সাথে কি সম্পর্ক আমরা বজায় রাখবো, কার সাথে কি রাখবো না, কার সাথে বিবাহ বৈধ কার সাথে বিবাহ বৈধ নয়, এটা তো আলাদা চ্যাপ্টার।
জানা আসলে আমাদের হিংস দেওয়ার মানে হচ্ছে দর্শকদের মধ্যে যাতে করে একটু স্প্রিয়া জমে যে না, আমাদেরও এগুলো শিক্ষা অর্জন করতে হবে। নাথ শরীফ শুনতে চেয়েছিলেন এবং আমি শ্রোতাদের মন কাবাত
করি লাগিয়া কান্দরে মন করি লাগিয়া বন্ধ করি লাগিয়া কান্দরে মন করি লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সে তোমদিনা যে জন হবে আপনার সে তোমদিনা এই দুনিয়ায় আপন জানা আজকে আছে চাল কিনা এই দুনিয়ার আপন জানা আজকে আছে চাল কিনাই দয়াল নবী প্রাণের নবী আপন সদা আপন সদা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে আপনা সেই তোমদিনা যে জন হবে আপনা সেই তোমদিনা নিজের জন্য দয়াল নবী একটু কান্দে নয় নিজের জন্য দয়াল নবী একটু কান্দে নয় সারা জীবন কেঁদেছি উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কান্দে তিনি এখনো কান্দে তিনি সোনার মদিনায় যে প্রয়োজন হবে আপনার সে তো মদিনা, যেজন হবে আপনার সে তো মদিনা। মুর্শিদ আমার তার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাজ মুখলিস সালিম তিনি বহু গুণের সম্ভার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধুক মুখলিস আলিম তিনি, সাধুক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। মাথায় সবুজ ইমামার সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, মাথায় সবুজ ইমামার সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, সদাই থাকে যার তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। বসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা, জানি সুন্নত দেখো জাগিয়েছে কত সারা, বসাইলে বখশিস দেখো নবীর প্রেমে ভরা, জানি সুন্নত দেখো জাগিয়েছে কত সারা, আকীদায়ে আহলে সুন্নত, আকীদায়ে আহলে সুন্নত, লেখনীতে আছে যার তিনি মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার, মুর্শিদ আমার তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় তিনি দয়াল নবীর উপহার, সাধুক মুখলিস আলিম তিনি, সাধুক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ আমার তার, 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 মুর্শিদ আমার তার।
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার বন্ধনকে রাখার জন্য আমরা মাদানী ফুল শ্রবণ করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা রয়েছে তাদেরকেও, তাদের জন্য মানে ভয়াবহ শাস্তি রয়েছে। যেমন হাদিসে বাকের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আমাশ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদা ভোরে মজলিসে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, তারা যেন এখান থেকে চলে যায়,
আল্লাহ
যাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের ফরিয়াদ করতে পারি। কেননা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের জন্য আসমানের দরজাগুলো বন্ধ থাকে, অর্থাৎ তারা যদি এখানে উপস্থিত থাকে তাহলে রহমত আসবে না আর আমাদের দোয়া কবুল হবে না।
আল্লাহ আল্লাহ। দেখুন আনতাসানি ভাই, এখানে আরেকটি ঘটনা রয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তো ফজিলত রয়েছে, এবং কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারও কঠিন আজাব রয়েছে, যেভাবে আপনি হাদিসে কারিমা আপনি বললেন। একটি রিওয়ায়াত রয়েছে, হযরত সাইয়েদুনা ফকি আবু লায়স সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তামিউল গাফলিন কিতাবে বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা ইয়াহিয়া বিন সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খোরাসানে একজন নেককার ব্যক্তি মক্কা মুকারামায় বাস করত। লোকেরা তার কাছে নিজের মাল সামান রাখত আমানত হিসাবে।
জি জি।
এক ব্যক্তি তার কাছে 10,000 আশরাফি রাখলো।
আচ্ছা।
আর রেখে নিজের কোন প্রয়োজনীয় কাজে অন্য জায়গায় শহরে রওনা হয়ে গেল। এদিকে সে যে আমানত রেখেছিল সে কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করলো, অর্থাৎ সে মারা গেল। সে ব্যক্তি যখন সফর থেকে আসলো, যে আমানত রেখেছিল সে যখন আসলো তখন জানতে পারলো যার কাছে আমানত রেখেছি সে মৃত্যুবরণ করেছে। সে তার পরিবার পরিজনের কাছে জিজ্ঞেস করলো, আমার আমানত সম্পর্কে তোমাকে কি সে বলে গিয়েছে? পরিবারের লোকেরা বলল, আমাদেরকে কিছুই বলে যায়নি। সে ব্যক্তি মক্কা মুকরামার বড় বড় আলিমদের কাছে গিয়ে জানতে চাইল, হুজুর এমন এমন অবস্থা হয়েছে, আমি 10,000 আশরাফি অমুকের কাছে রেখেছিলাম, সে তো মারা গিয়েছে, এখন আমি কিভাবে এটা পাব, কিছু উপায় আপনি বলে দিন। তখন মক্কা মুকরামার আলিমগণ বললেন, আমাদের মনে হয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে।
ভালো ধারণা করলো।
আপনি জমজম কূপে অর্ধ রাতে বা তৃতীয় অংশ রাতে তাকে আহ্বান করুন আর জিজ্ঞেস করুন। তিন রাত এভাবে সে ব্যক্তি করল। সে হজে কসরের কুমার কাছে যেত আর সেই ব্যক্তির নাম ধরে আহ্বান করত। সে তিন দিন এমন করলো কিন্তু কোনো আওয়াজ আসলো না, সে পায়নি। সে আবার আলিমগণের কাছে আসলো, সব ঘটনা খুলে বলল, হুজুর সেখান থেকে তো কোনো আওয়াজ আসলো না, কোনো সংবাদ আমরা পেলাম না। তখন আলিমগণ দুঃখ প্রকাশ করল আর বলল, এবার আপনি বরহুত নামক স্থানে একটি কূপ আছে, সেখানে গিয়ে তাকে ডাক দিন, সে আপনার ডাকে সাড়া দিবে। তাই হল। পরে জিজ্ঞাসা করা হল, আপনার এমন অবস্থা কেন হল? বরহুত নামক একটা জাজিরার মতো, হ্যাঁ, একটা এলাকা ছিল, ভয়ঙ্কর এলাকা, সে কুয়ার কাছে তাকে পাঠানো হলো। সে তিন দিন পর্যন্ত এভাবে তার নাম নিয়ে ডাক দিল, তো সেখান থেকে আওয়াজ আসলো কি, হ্যাঁ আমি এখানে আছি। জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন?
অর্থাৎ জাহান্নামের নিদর্শন,
তুমি এই অবস্থায় কেন? তোমাকে এভাবে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তুমি আজাবের মধ্যে গ্রেফতার কেন? সেখান থেকে চিৎকারের শব্দ আসছিল। সে বলল, আমার এই অবস্থা এই জন্য হলো যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এখানে শাস্তিতে রেখেছেন। দেখুন কৃষ্ণাই ভাইরা, আমরা ধনী হয়েছি, সম্মানিত হয়েছি, অফিসার হয়েছি, টাকা আলা হয়েছি, গাড়ি বাড়ি আলা হয়েছি আমরা, তো তার মানে এটা না কি আমরা গরিব আত্মীয় স্বজনকে ছেড়ে দিব, তার দেখাশোনা করব না, তার খোঁজ খবর নিব না, এমনটি নয়। বরং যখন কোরআনে মাজিদ, ফুরকানে হামিদের মধ্যে, হাদিসে করিমার মধ্যে এবং পূর্ববর্তী সহিফাগুলোর মধ্যে যখন আল্লাহ তাআলা স্বয়ং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে, তো আমি যে হই না কেন, বাদশা হই না কেন, আমার গরিব আত্মীয় স্বজনের দেখাশোনা করতে হবে।
আপনি অনেকেই হয়তো ধারণা করতে পারে যে আত্মীয় 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 বলতে মানে দূরের দূরের সম্পর্ক কিনা, চাচা খালা পুপু, আসলে আত্মীয়দের মধ্যে কিন্তু মা বাবা ভাই বোনও রয়েছে, এমনও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে, চার ভাই অথবা দুই ভাই, এক ভাই অনেক ধনাঢ্য আরেক ভাই অনেক গরিব, তাদের সাথে একজনের আরেকজনের সাথে কোনো সম্পর্ক নেই, তারা একে অপরকে সহযোগিতা করছে না। তো ভাই বোনদের উপর ছোট ভাই ও বোনের হক ও আদব সংক্রান্ত মা বাবার মৃত্যুর পর ছোট ভাই বোনকে লালন পালন করা এবং তাদের ভালো শিক্ষা দেওয়া বড় ভাইয়ের দায়িত্ব, তাদের জীবনের প্রয়োজনীয়তা পূর্ণ করা আর সকল সমস্যার সময় তাদের পাশে থাকা এবং যতটুকু সম্ভব তাদের অভাব পূরণ করা ও মন খুশি করা, বাবা মা জীবিত অবস্থায়ও তাদের প্রতি নম্রতা ও ভালোবাসা প্রদর্শন করা, গীবত চুগলখড়ি খারাপ ধারণা এবং সাধারণ মুসলমানদের প্রতি হিংসা হারাম আর তাদের প্রতি সর্বোচ্চ পর্যায়ে না যায়, অর্থাৎ নিজের ভাইদের প্রতি এই সকল কার্যকলাপ করা, শরীয়তে অনুসারে তাদের কাছে সংঘটিত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া এবং সব সময় তাদের প্রতি নম্রতা প্রদর্শন করা। আবার ছোট ভাই বোনদেরও কিছু হক আদব রয়েছে যা বড় ভাই বোনদের উপর করবে, তাদের সম্মান করতে গিয়ে যথোপযুক্ত মর্যাদা দেওয়া,
মা বাবার অবর্তমানে তাদেরকে মা বাবার মর্যাদা দেওয়া, অন্যথায় তাদেরকে নিজের পথ প্রদর্শক মনে করা, যতটুকু সম্ভব তাদের বৈধ হুকুমের উপর আমল করার চেষ্টা করা, নিজের পক্ষ থেকে সংগঠিত হওয়া ভুলের জন্য নিজেই বড়দের কাছে ক্ষমা চাওয়া, তাদের মন কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা।
এগুলো আসলে এই যে মাদানী ফুলগুলো আমাদেরকে একটু নাড়া দিচ্ছে যে আসলে আমাদের মধ্যে এই গুণাবলী গুলো আদব গুলো
দূরে চলে যাচ্ছে। আসলে আত্মীয়তার বন্ধন তো আমাদেরকে রাখতেই হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, আর বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দাদের আমল সমূহ পেশ করা হয়। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা পরস্পর শত্রুতা পোষণকারী এবং আত্মীয়তা সম্পন্ন ছিন্নকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এই দুই ব্যক্তি অর্থাৎ পরস্পর শত্রুতা পোষণকারী এবং আত্মীয়তা বন্ধন ছিন্নকারী ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। সেজন্য আমাদের উচিত, আমরা আজকের বয়ানের মধ্যে, সময় কম রয়েছে আমাদের মাঝে, তো বয়ানের মধ্যে আমরা আত্মীয়তা বন্ধন সম্পর্কে শুনলাম, তো আসুন না আমরা নিয়াত করে নিই, যারাই আমাদের সাথে আজকে রয়েছেন, যদি এরকম থেকে থাকে যে আপনি আপনার ভাইয়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে, আপনার চাচার সাথে, আপনার ফুফির সাথে, আপনার মামার সাথে, আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক ছিন্ন রয়েছে, অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন রয়েছে, ঠিক আছে, আপনার দোষ নাই, আমি বলবো আপনার দোষ নাই, আপনি নির্দোষ, আপনার কোনো সমস্যা নাই, তারপরেও আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা রাসূল সন্তুষ্টির জন্য আর এর উপর আমল করা, এই হাদিসে পাকগুলো যে আমরা শ্রবণ করলাম এতক্ষণ ধরে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, ওই দিকে লক্ষ্য রেখে দেখুন, দুনিয়া আমাদের আজকের আমরা আছি, কালকে আমরা থাকবো না, কবরের মধ্যে চলে গেলে এই জিনিসগুলো উপরেও থাকবে, নিচেও আমাদের আজাব বহন করতে হবে। কেননা আপনি যখন কেউ এই আত্মীয়তা বন্ধন ছিন্ন থাকবে তখন তার নাম কিন্তু আত্মীয়তা বন্ধন ছিন্নকারীদের মধ্যে লিপিবদ্ধ করা হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে যদি ক্ষমা না করেন কবরের মধ্যে সাপ বিচ্ছু চলে আসে, দুনিয়ার আপদ যে আপনি একটু বলবেন, এই বলার কারণে আপনার একটু মানে নফস বলতেছে না বলিও না, তুমি তো কোনো দোষ করো নাই, তুমি কেন বলবা, তো আমি তাদেরকে বলবো নফসের উপর ভরসা না করে আমি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য তার সাথে কথা বলেন, তার সাথে সম্পর্ক বজায় রাখেন।
আচ্ছা বাপু, আগে গিয়ে কথা, এরকম লোকদেরকে জান্নাতি লোকদের বৈশিষ্ট্য বলা হয়েছে, যেভাবে আপনি
যারা যারা বিনয় অবলম্বন
করে
আগে গিয়ে যারা সম্পর্ক
বজায় রাখে, যেমন ও ক্ষমা করছে না বা কথা বলছে না, আমি গিয়ে তার সাথে কথা বললাম।
কিন্তু আজকের আসলে আমাদের সমাজটাই হয়ে গেছে আরমান ভাই এরকমের, যে কেউ যদি এরকম চায়ও না তাইলে একে দুর্বল মনে করে, মানে আমাদের সমাজ এরকম হয়ে গেছে, দুর্বল ব্যক্তিদেরকে, বিনয় ব্যক্তিদেরকে দুর্বল মনে করে যে বিনয় করছে। এখন বেচারা আপনি তো আপনার এলাকায় যাবেন, ফর এক্সাম্পল আমরা এখানে বসে কথা বলতেছি, আমাদের উপর দিকে দেখি, দর্শকদের সাথে শেয়ার করি যে আমরা এলাকায় গেলাম, বাড়িতে গেলাম, এখন কেউ ঝগড়া করতে চাইলেও আমরা ঝগড়া করবো না, কারণ হাদিস কোরআন পড়েছি যে না ঝগড়া করা যাবে না, আত্মীয়তা বন্ধন ছিন্ন করা যাবে না। এখন আমি যদি এই আচরণগুলো তার সাথে করি না তাহলে মনে করে সে দুর্বল আছে, তো এদের ভাবুক দুর্বল কি আছে,
দুর্বল ভীতু
ভাবে ভাবুক না, মনে করে যে তার মনে ভুল আছে, তার দোষ আছে, তার মধ্যে দুর্বলতা আছে, এজন্যই কি আমার কাছে আইসা মাপ চাচ্ছে, তো এরকম ভাবুক না, সে ভাবনে আসে তুই আসে যায় না। কেননা আপনি আমি দুনিয়াতে কয়দিন থাকবো, কবরের মধ্যে গেলে দেখা যাবে যে কে ভীত ছিল, কে দুর্বল ছিল, কার মধ্যে দোষ ছিল, কার মধ্যে গুণ ছিল, যখন কবরের মধ্যে মন কান্না কের ফেরেশতা সওয়াল জবাব আসবে, যখন আল্লাহর রাসূল জলওয়া দেখতে পাবো না, তখন দেখা যাবে কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন। এজন্য আমি বলবো যে এরকমের কথাও না বলি যারা আমাদেরকে দেখছেন, আর যারা তাদের কোনো দোষ নেই কিন্তু আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার ছেলে সন্তানদের সাথে, আপনার চাচার সাথে, ফুফির সাথে, খালার সাথে আপনার সম্পর্ক নেই, তাদের আমি বড় হাত ধরে বলবো যে আপনারা, আপনাদের কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টির জন্য গিয়ে তাদের সাথে মাপ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, আত্মীয় বন্ধন জড়িয়ে ফেলুন। আমি এটাই মাদানী চ্যানেলের মাধ্যমে সকলের নিকট আরজ করবো, ইনশাআল্লাহ তাআলা দেখবেন মদিনা মদিনা হবে, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত হবে এবং আপনার মান সম্মান বাড়ানোওয়ালা, মান সম্মান দেনেওয়ালা আল্লাহ তাআলা, কেউ ভীতু বলুক কেউ দুর্বল বলুক এর মধ্যে কোনো পরোয়া নেই, আল্লাহ তাআলার নিকট আপনার মর্যাদা যদি অনেক বড় থাকে তাহলে আর কি আছে, দুনিয়ার মধ্যে মর্যাদা কম থাক কিন্তু আল্লাহ তাআলার দরবারে তো মর্যাদা অনেক বড় থাকবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিসের মধ্যে এটাই রয়েছে যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলার নিকট অনেক বড় মর্যাদা তার। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন বজায় রাখার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানের মধ্যে সময় একেবারে শেষ,
শুধু একটু আমি অ্যাড করতে চাই, মানে বাবা মা অন্যান্যদের সাথে হয়তো দিল এটা করে নিবে, একটা সামঞ্জস্যতা করে নিবে, কিন্তু নিজের স্ত্রীর সাথে যদি এরকম হয় তখন কিন্তু মানে সম্পর্কটাকে আবার জড়ানোটা অনেক নিজেকে নিজের নফস অনেক বেশি বড় বাধা দিবে। তো যারা নিজের
সাথে সম্পর্ক নাই, বাবার বাড়ি চলে গেছে, আপনি চলে যান আজকে শ্বশুরবাড়ি গিয়ে বলেন কোনো সমস্যা নেই, আমার কিছু দরকার নাই, কোনো কৈফিয়াত নাই, আমি আমার স্ত্রীকে নিয়ে যাবো, চলে আসেন, নিয়ে আসেন, কি আছে, মদিনা মদিনা হবে, আল্লাহ তালা তৌফিক দান করুক। বাংলাদেশের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছুই বলতে পেরেছি, আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, আপনার দান অনুদান জাকাত ফিত্রা মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে দান করুন, এবং আপনাদের সুস্থ সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আগামী অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান দেখার আহ্বান জানাচ্ছি এবং এখানেই বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।